কথাবার্তা। শ্রোতা বন্ধুরে, 6 জানুয়ারি বুধবারের কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। প্রথমে বাংলাদেশের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম। পাচারের জন্য রাশিয়া থেকে আনা হয়েছিল কোটি কোটি টাকার ইউরেনিয়াম। ইত্তেফাক, বেপরোয়া ভাসমান কিশোর অপরাধীও। যুগান্তর, সরকারি স্কুলে রেকর্ড আবেদন, করোনায় সংকটে অভিভাবকরা মানব জমিন। সম্পদে এগিয়ে আওয়ামী লীগ, মামলায় বিএনপি। বাংলাদেশ প্রতিদিন, করোনা মোকাবেলায় 6,000 কোটি টাকা, ঋণ বেড়ে দাঁড়িয়েছে 5,764 কোটি টাকা। কালের কণ্ঠ, মাঠ প্রশাসনে অসন্তোষ, মিলছে না পদোন্নতি, 24 জানুয়ারি থেকে কর্মবিরতির ঘোষণা সমকাল। এবার ভারতের কয়েকটি খবরের শিরোনাম। কাল চাষিদের ট্রাক্টর মিছিল, আনন্দবাজার পত্রিকা। সম্পূর্ণ সুস্থ সৌরভ, জানিয়ে দিলেন দেবী শেঠী দৈনিক আজকাল। ধর্ষণের ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের কনভয়ে হামলা, ঝাড়খণ্ডে গ্রেপ্তার 30। সংবাদ প্রতিদিন। শিরোনামের পরে আবার দুটি বিষয়ের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। জনাব সিরাজুল ইসলাম, 3 দিনে 3,30,000 টন চাল আমদানির অনুমতি দিয়েছে বাংলাদেশের খাদ্য মন্ত্রণালয়। তবে অনেক বিশ্লেষক সরকারের পদক্ষেপকে তড়িঘড়ি বলে মন্তব্য করেছেন, আপনি কি বলবেন?
আপনাকে ধন্যবাদ। দৈনিক প্রথম আলো চাল আমদানির বিষয়ে একটি বিশেষ প্রতিবেদন করেছে এবং এই বিশেষ প্রতিবেদনের ভেতরে অনেকগুলো তথ্য উঠে এসেছে। আমি মনে করি যেসব তথ্য উঠে এসেছে তার কিছু কিছু দুঃখজনক বটে। যেমন মন্ত্রী সাধন চন্দ্র মজুমদার তার নিজের জেলার ব্যবসায়ীদেরকে বেশি চাল আমদানির সুযোগ দিয়েছে, এটি একটি অভিযোগ আকারে এসেছে রিপোর্ট। এরপরে অনেকটা তড়িঘড়ি করে চাল আমদানির অনুমতি দেওয়া হচ্ছে এবং চাল আমদানির আবেদনের জন্য যে সময়সীমা নির্ধারণ করা হয়েছে সেই সময়সীমা শেষ হওয়ার আগে ভাগেই একটা বড় অঙ্কের আমদানির অনুমতি কিন্তু দেয়া হয়ে গেছে। তো এক্ষেত্রে কোনো কোনো ব্যবসায়ী বলেছেন যে এত অল্প সময়ের ভেতরে যদি চাল আমদানি করতেই হয় তাহলে ভারত ছাড়া আর কোনো পথ থাকবে না। তার মানে কিন্তু ব্যবসাটা একটি দেশের সঙ্গে করতে বাধ্য হচ্ছে আমাদের ব্যবসায়ীরা। ব্যবসায়ীরাই বলেছেন যে আমরা বিকল্প পথ পাকিস্তান, মিয়ানমার এরকম আরো কিছু দেশ থেকে চাল আমদানি করতে পারতাম, কিন্তু যেভাবে করা হয়েছে তাতে ভারত থেকেই চালটা আমদানি করতে হবে, এছাড়া আর সময়ের সাথে সংকুলন করা যাবে না। দেশের বাজারে চালের দাম এত ঊর্ধ্বমুখী হওয়ার প্রেক্ষাপটে চাল আমদানি জরুরি, এটি আমি ব্যক্তিগতভাবে মনে করি। কিন্তু চাল আমদানি করতে গিয়ে যে অভিযোগগুলো বা যে ঘটনাগুলো উঠে এসেছে এগুলো না হলেই অনেক বেশি ভালো হতো এবং এগুলো কাঙ্ক্ষিত না, সে কথা বলতে কোনো দ্বিধা নেই।
ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে ইন্টারপোলের কাছে রেড নোটিস পাঠিয়েছে ইরান। প্রশ্ন হচ্ছে ট্রাম্পকে গ্রেপ্তার করবে কিনা ইন্টারপোল।
জি, ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সুলেমানিকে হত্যা করেছে মার্কিন বাহিনী এবং হত্যা করার পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সদর্পে দম্ভ ভরে ঘোষণা দিয়েছিলেন যে তারই নির্দেশে জেনারেল কাসেম সুলেমানিকে হত্যা করা হয়েছে। এটি দিয়ে তিনি তার অহমিকা দম্ভ প্রকাশ করেছিলেন, তাতে কোনো সন্দেহ নেই। একজন প্রেসিডেন্ট অন্য দেশের একজন শীর্ষ পর্যায়ের সেনা কর্মকর্তাকে হত্যা করে একেবারে প্রকাশ্য স্বীকার করেছেন, অর্থাৎ হত্যা করার পরে ঘটনাটি ঘটিয়েছে কিনা সেটা জানার জন্য তদন্ত করার ব্যাপার থাকে, স্বীকারোক্তি আদায়ের প্রশ্ন থাকে। কিন্তু এখানে ডোনাল্ড ট্রাম্প নিজেই কিন্তু স্বীকৃতি দিয়েছেন, স্বীকার করেছেন, সেক্ষেত্রে তিনি আত্মস্বীকৃত খুনি, এ কথা বলতে কারো দ্বিধা থাকার কথা না। এখন মার্কিন প্রেসিডেন্ট হওয়ার কারণে যে তার বিরুদ্ধে ইন্টারপোল গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে পারবে না, তাহলে এই ধরনের প্রতিষ্ঠানের প্রয়োজনটা কি? একটি দেশের প্রেসিডেন্ট যদি কাউকে হত্যা করে এবং তাকে যদি আন্তর্জাতিক পুলিশ সংস্থা বা ইন্টারপোল গ্রেপ্তারি পরোয়ানা জারি করতে দ্বিধা করে বা ভয় পায় বা নানা রকমের ছলচাতুরির আশ্রয় নেয়, তাহলে এই ধরনের সংস্থার থাকার কোনো প্রয়োজন নেই। এ তো আত্মস্বীকৃত খুনি। সেক্ষেত্রে আমি মনে করি যে ইরানের এই অনুরোধকে, ইরানের এই নোটিশকে অবশ্যই ইন্টারপোলের বিবেচনায় নেওয়া উচিত এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা উচিত, গ্রেপ্তার করা উচিত এবং তাদেরকে বিচারের মাধ্যমে শাস্তির মুখোমুখি করা জরুরি। তা না হলে আন্তর্জাতিক আইন মানার ব্যাপারে অনেকের অনীহা সৃষ্টি হবে। ডোনাল্ড ট্রাম্প যদি বিনা বিচারে পার পেয়ে যান, তাহলে অনেকেই একই পথ অনুসরণ করবে, এ কথা বলা যেতেই পারে। সেক্ষেত্রে আমি মনে করি ইরান যথেষ্ট আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আন্তর্জাতিক আইনকে অনুসরণ করে কূটনৈতিকভাবে আইনগতভাবে এই হত্যার বিচারের চেষ্টা চালাচ্ছে। ইরান কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধের পথে যায়নি। সেক্ষেত্রে ইন্টারপোলের বিষয়গুলো অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত।
তো জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি।
জি জনাব গাজী আব্দুর রশিদ, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবরের বিস্তারিত। কাল চাষিদের ট্রাক্টর মিছিল ধরে আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, যেখানে যাচ্ছেন সেখানেই ঘেরাও, বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। কৃষক আন্দোলনকারীরা অনেক নেতার বাড়ি ঘেরাও করে বসে রয়েছেন। তিন কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ শুরুর পর থেকে পাঞ্জাবের বিজেপি নেতাদের জীবন কার্যত অতিষ্ঠ হয়ে উঠেছে। এ প্রেক্ষিতে সেখানকার দুই দলীয় নেতা আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন। 7 তারিখ কৃষকরা ট্রাক্টর মিছিল করবেন। দিল্লির সীমানায় 4টি প্রতিবাদ স্থল থেকে ট্রাক্টর মিছিল রওনা হবে। গতকালও কৃষকদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীদের বৈঠকে সমাধান সূত্র না মেলায় ফের শুক্রবার বৈঠক ডাকা হয়েছে। পাঞ্জাবের বিজেপি নেতা জিয়ানি বলেন, প্রধানমন্ত্রী কৃষক নেতাদের থেকেও কৃষকদের অবস্থা সম্পর্কে বেশি চিন্তিত। এখন মনে হচ্ছে এই আন্দোলনের হ্রাস কারো হাতে নেই। বুধবার থেকে কৃষক সংগঠনগুলো গোটা দেশে দেশ জাগরণ অভিযানের ডাক দিয়ে কৃষি আইনের বিরুদ্ধে প্রচারেও নামবে। কলকাতা যার বাংলা তার, গোপন সমীক্ষায় 3 জেলার রিপোর্টে চওড়া হাসি তৃণমূলের। দৈনিক আজকালের এ খবরে লেখা হয়েছে, 21-এর আগে বিভিন্ন রকম পারিপার্শ্বিক চাপে বেশ বেকায়দায় তৃণমূল কংগ্রেস। একের পর এক নেতা মন্ত্রীদের দলত্যাগ, রাজ্যে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, কেন্দ্রের ক্ষমতাকে ব্যবহার করে প্রশাসনিক এবং রাজনৈতিকভাবে রাজ্যের শাসকদের উপরে চাপ সৃষ্টি এবং সর্বোপরি ধর্মীয় মেরুকরণে বিজেপির মরিয়া চেষ্টা। আপাতত দৃষ্টিতে রাজ্যের ক্ষমতায় ফেরা বেশ কঠিন মনে হলেও তৃণমূলের আত্মবিশ্বাসে একেবারেই চিড় ধরেনি। আর তার অন্যতম একটি কারণ হল শহর কলকাতা এবং সংলগ্ন এলাকায় দলের সংগঠন। তৃণমূল কংগ্রেসের বিশ্বাস, রাজ্যের অন্যান্য প্রান্তে যতই কঠিন লড়াই হোক, কলকাতা এবং 224 পরগনায় এখনও তারা একচ্ছত্র অধিপতি। সম্প্রতি দলের অভ্যন্তরীণ সমীক্ষাতেও সেই তথ্যই উঠে এসেছে। বস্তুত বাংলা নির্বাচনের ইতিহাস ঘাঁটলে দেখা যাবে, শহর কলকাতার হ্রাস যখন যাদের হাতে থেকেছে, রাজ্যের শাসন ক্ষমতাও তারাই ভোগ করেছে। সেই কংগ্রেস আমল থেকেই এটা পরীক্ষিত সত্য। তৃণমূল নেতারা বলছেন 21-এও তেমনটাই হতে চলেছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।